হঠাৎ মনে হলো ঘরের মধ্যে কালো একটা কি যেন ঘুরঘুর করছে, অনেকটা বনবিড়ালের মতো। সেটা আমার মেয়ের খাটের চারিপাশে ঘুরতে ঘুরতে লাফিয়ে উঠে পড়ল।
বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের বিশেষ নিবেদন গপ্প আড্ডার জগতে আপনাকে স্বাগত। আজ আমরা পরিবেশন করতে চলেছি এখনো ভূত আছে গল্পের বই থেকে নেবা রক্তচোষা গল্পটি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প রক্তচোষা।
বাবা আমার সঙ্গে কথা না বলেই ডাক্তারবাবুকে ডেকেছিলেন। আমি কিছুই জানতাম না, তাই ডাক্তারবাবুকে দেখে খুব অবাক হয়ে গিয়েছিলাম। ডাক্তারবাবুকে আমার ভালোই লাগে, মজার মানুষ, মুখে হাসি লেগেই আছে। আমি ঘরে ঢুকতেই ডাক্তারবাবু বললেন,
এসো এসো অনি, তোমার সঙ্গে কথা বলবো বলেই তো আমি এসেছি, বসো।
ডাক্তারবাবুর সামনের সোফায় বসলাম। উনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমায় দেখছিলেন, বললেন,
তোমার কি কষ্ট বলো তো?
বললাম, কষ্ট তো কিছু নয়, একটু দুর্বল হয়ে পড়েছি এই যা। আপনি তো ইটিকে চেনেন না, ইটি আমার থেকেও অনেক দুর্বল।
ইটিকে?
ডাক্তারবাবু হাসি মুখে তাকালেন। বাবা বললেন সব কথা, ওদের আসার দিন থেকে আরম্ভ করে সব কিছু। তারপর ওর মা ওকে আমাদের বাড়িতে মাস দুয়েকের জন্য রেখে গেছে, ও এখন আমার বন্ধু। তারপর বললেন, আপনি তো সন্ধ্যাবেলায় আসছেন, তখন ওর সঙ্গে দেখা হবে, ও বড্ড দেরি করে নিচে নামে। আমি চলে এলাম, ধাইমা গেলেন সে ঘরে। তারপর বেশ কিছুক্ষণ আলোচনা চলল তিনজনে। ওরা বাবার লাইব্রেরিতে বসেই কথা বলছিলেন, আমি বাইরের ঘরে বসেছিলাম। এত ক্লান্ত যে কেন আমি জানি নে, ভাল লাগে না। ইটিটা তাড়াতাড়ি নামতে পারে তা না, ও একটা দেড়টা বাজবেই। কথা বলতে বলতে তিনজনে এসে ঘরে ঢুকলেন। ডাক্তারবাবুকে একটু উত্তেজিত মনে হচ্ছে, কে চিন্তিত মনে হচ্ছে, মুখটা বড্ড ফ্যাকাশে। ভাইমা আমার কাছে এগিয়ে এসে বললেন,
অনিমা, সেই যে তোমার সেদিন গলার কাছে সুচ ফোটার মতো হয়েছিল, ডাক্তারবাবুকে জায়গাটা দেখাও তো।
আমি চমকে উঠলাম, ডাক্তারবাবু আমার কাছে এগিয়ে এসেছেন, পেছনে চিন্তিত মুখে বাবা। সে তো ঠিক হয়ে গেছে,
দেখাও তো।
ডাক্তারবাবু ঝুঁকে পড়লেন পাশ থেকে বাবা। ডাক্তারবাবু বাবার দিকে ফিরলেন, বললেন,
এই তো
পরিষ্কার দেখতে পেলাম। চিন্তা ভাবনায় বাবার মুখটা কিরম যেন হয়ে গেছে। বাবা কি ভয় পেয়েছেন?
দেখলেন তো।
তারপর ধাইমার দিকে ফিরে বললেন,
অনেকে এক মুহূর্ত চোখের আড়াল করবেন না, রাত্রিরে কাছে থাকবেন।
আমায় বললেন,
কিচ্ছু হয়নি তোমার, দু একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, সাবধানে থেকো।
বাবাকে সঙ্গে নিয়ে ডাক্তারবাবু চলে যাচ্ছেন, কথা বলতে বলতেই যাচ্ছেন। মুখটা ভার করে আছো কেন? বলতেই হেসে ফেললেন ধাইমা। আমি বললাম, ডাক্তারবাবু এলেন ইটিকে একবার দেখে নিল হতো, ও এতক্ষণ কি করে, ঘুমায় নাকি? একটু পরে বাবা ফিরে এলেন, মুখে এক রাশ চিন্তা, হাতে একটা চিঠি, বললেন,
তুমি কি আমার সঙ্গে যেতে পারবে?
কোথায়?
কুইন্টালদার বাড়ি থেকে
এই দেখো চিঠি এসেছে। ওদের আসার কথা ছিল, উল্টে আমাদেরই যাওয়ার জন্য লিখেছে। ভীষণ নাকি বিপদ, তাড়াতাড়ি যাওয়া দরকার। আমি তো যাবই, তোমার যা শরীর ভাবছি তুমি যেতে পারবে কি না?
আমার কি হয়েছে?
কিচ্ছু না, একটু সাবধানে থাকলেই দু চার দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।
ডাক্তারবাবু কি বলছেন, কি হয়েছে আমার? বাবা একটু বিরক্ত হলেন যেন, বললেন,
কিচ্ছু হয়নি।
বাবা কখনো আমার উপর বিরক্ত হন না, রাগও করেন না। বাবা বুঝলেন আমি দুঃখ পেয়েছি, উঠে এসে আদর করে বললেন,
দু একদিনের মধ্যেই তুমি সব জানতে পারবে, ও কথা থাক। আমরা 12টা নাগাদ বেরাবো, ইটিও যেতে পারে, ভারী সুন্দর জায়গা, ও তো দেখিনি, পিকনিক করা যাবে।
বাবা হাসলেন ম্লান সে হাসি, ভাবনা চিন্তায় মুখটা তার কিরম যেন হয়ে গেছে।
বাবা বললেন,
ঠিক 12টার সময় বেরাবো, কিন্তু তৈরি হয়নি, ও কেমন?
ইটি নামলো না, উপায় নেই, ওকে বাদ দিয়েই আমাদের যেতে হবে। ভাইমা খাবার দাবার গাড়িতে তুলে দিয়েছেন, দিদিমণিও এসেছেন। ইটির জন্য আমি ব্যস্ত হচ্ছিলাম, ও নামছে না কেন? তবে কি ওকে সঙ্গে নিয়ে যেতে পারবো না? আমার মন খারাপ হয়ে যায়, এমন সুন্দর জায়গাটা ইটির দেখাই হবে না। ভাবছিলাম আমার মামার বাড়িটাও ওকে দেখিয়ে দেবো, আর হলো না। ঠিক 12টার সময় আমরা বেরিয়ে পড়লাম, ভাইমা দিদিমণি দুপাশে বসে, মধ্যিখানে আমি। বাবা বলেছিলেন ভাঙা চার্চের কাছে থাকবেন, ফাদারের সঙ্গে কি কথা আছে,
ওখান থেকেই ওনাকে তুলে নিতে হবে।
গাড়ি এগিয়ে চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে, কি সুন্দর রাস্তাটা, গাছের মাথা গোলে এক চিলতে রোদ এসে পড়েছে, বাতাসের একটা ঝিরঝিরে শব্দের সঙ্গে পাখির মিষ্টি ডাক মিলিয়ে মিশে এক হয়ে গেছে। শান্ত নির্জন ঠান্ডা ঠান্ডা ভাব, এই পথটা আমার ভীষণ ভালো লাগে। কখনো দিনের বেলাতেও হাতি হরিণ দেখা যায়, বনমুরগিও উড়ে রাস্তা পার হয়, দেখতে পেলেই বাবা বন্দুক তুলে নেন। কিন্তু সেদিন দেখেও দেখলেন না, আমি অবাকই হলাম। অবাক হবারই কথা, অন্যদিন বাবা যেতে যেতে কত গল্প করেন, সেদিন একটা কথাও বলছে না। মুখ দেখে বোঝা যাচ্ছে একরাশ ভাবনা আর চিন্তা বাবাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বনের মধ্যে দিয়ে পথ ছেড়ে আমাদের গাড়িটা এগিয়ে চলেছে, দিদিমণি আর ধাইমাও চুপ। আমার ক্লান্ত লাগছিল, এরকম চুপচাপ আর একদম ভালো লাগে না। আমার ইচ্ছে করছিল গান গাইতে, কিন্তু সে শক্তি আমার নেই। আমি কেন এত দুর্বল হয়ে পড়েছি, রোজই দেখছি এই দুর্বলতা বাড়ছে। আজকাল রাত্রিরে কত স্বপ্ন দেখি, গভীর ঘুম না ঘোরের মধ্যে থাকি বুঝতে পারি না, কিন্তু কি যেন একটা হচ্ছে আমার শরীরের মধ্যে, একটা কষ্ট, একটু অস্বস্তি, বুকটা কেমন যেন ভার হয়ে আসে, কেউ চেপে ধরে, আমি কিছু বুঝতে পারি না। কিন্তু সকালে উঠে দেখি যত রাজ্যে ক্লান্তি আমায় চেপে ধরে, আমি বিছানার ওপর উঠে বসতে পারি না, আমি নাকি আরো ফ্যাকাশে হয়ে যাচ্ছি।
ইটির হাবভাব আমায় কেমন যেন অবাক করছে, তেমনই আমি বিরক্তও হচ্ছি। মাঝে মধ্যেই আমার দিকে এক দৃষ্টি চেয়ে থাকে, চোখ দুটো যেন জলে, মনে হয় যেন ও আমায় গিলে খাচ্ছে। তারপর সেই একই প্রলাপ,
তুমি আমার, আমার সঙ্গে তুমি মিশে যাবে, তুমি মরবে মরবে মরবে।
এ কথা রোজ রোজ শুনতে কার ভালো লাগে? আমি রেগে যাই, রাগারই কথা, কিন্তু এত ক্লান্ত লাগছে কেন আমার? আমি সিটের ওপর মাথা রেখে চোখ বুঝলাম, ভাইমা আমার মুখের ওপর ঝুঁকে পড়েছেন, সামনে সিট থেকে বাবা পিছন ফিরে তাকিয়েছেন, বাবার চোখে আতঙ্ক। আমি মাথা নাড়লাম, না, কিছু না, আমার শরীরের মধ্যে কিরম যেন করছে, মাথা ঘুরছে, মনে হচ্ছে আমি বোধহয় অজ্ঞান হয়ে যাব। নিজেকে ঠিক রাখতে আমায় যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে। আমি চোখ বন্ধ করে সিটের ওপর মাথা রেখে এলিয়েছিলাম। আমার একটা হাত ধরেছিল ধাইমা। হঠাৎ আমাদের গাড়ির ব্রেক কষার শব্দে আমি চমকে তাকালাম। উল্টো দিকে আর একটা গাড়ি এসে দাঁড়িয়েছে, আর সেই গাড়ি থেকে নেমে আসছেন বাবার বন্ধু মিস্টার হুইটেল। ওর চেহারা দেখে আমি অবাক, একেবারে যেন ভেঙে পড়েছেন। মাথা চুলগুলো রাতারাতি যেন সব তার পেকে গেছে, সামনের দিকে অনেকটা ঝুঁকে পড়েছেন। বাবা তাড়াতাড়ি নেমে গিয়ে ওর হাত ধরেছেন। আমি গাড়ির মধ্যে থেকে দেখতে চেষ্টা করছিলাম আমার বন্ধু আছে কি না। তখনই কানে এলো হুইটেল আঙ্কেলের কাঁদো কাঁদো গলা।
I have lost my daughter.
মনে হলো ওনার কথাটা তীরের মতো এসে বিঁধল বুকের মধ্যে। আমার শরীরের মধ্যে কিরম যেন করে উঠল। মনে হলো হাইমা আমার হাত দুটো ধরে ঝাঁকাচ্ছেন, ডাকছেন,
অনি অনি।
আমি শুনতে পাচ্ছি যেন অনেক দূর থেকে কেউ আমার নাম ধরে ডাকছে। আমার চোখ দুটো খোলা, আমি সব কিছু দেখতে পাচ্ছি। আমার মাথা পরিষ্কার, আমি সব শুনতেও পাচ্ছি। বাবা ছুটে এসেছেন।
কি হলো, কি হলো?
ধাইমা কাঁদো কাঁদো গলায় বললেন,
অনি কিরকম করছে?
মিস্টার হুইটেল বাবার পাশে এসে দাঁড়িয়েছেন, আমার দিকে চোখ পড়তেই ভীষণ ভাবে চমকে উঠলেন। বাবার একটা হাত ধরলেন তিনি।
শিগগিরি চলো, আমার মেয়ে তো গেছে, একে আর হারাতে যাই না। কোথায় যাব আমরা?
ড্রাইভার চালাচ্ছে, ঠান্ডা আহ্বা আমার বেশ ভালো লাগছিল। মিস্টার হুইটেল বাবাকে সব বলছিলেন, প্রত্যেকটি কথা আমি শুনতে পাচ্ছিলাম। শুধু তাই নয়, পরের প্রত্যেকটি কথা শোনার জন্য আমি উদগ্রীব হয়ে উঠেছিলাম। আসলে ওনার মেয়ের ব্যাপারটা আমার সঙ্গে ভীষণভাবে মিলে যাচ্ছিল। দেরাদুন শহরের ঠিক বাইরে ফাঁকা জায়গায় হুইটেল কাকার এক বন্ধুর বিরাট বাড়ি আছে। তিনি আগে সেনাবাহিনীতে বড় অফিসার ছিলেন। বছরে একবার তার বাড়িতে আনন্দ উৎসব হয়, এবারও হয়েছিল। মাস দেড়েক আগে মেয়েকে নিয়ে গিয়েছিলেন হুইটেল কাকা সেখানে। ওদের পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছিল। তখন বাগানে মুখোশ নাচ হচ্ছে, ছেলে মেয়ে সকলেরই মুখে মুখোশ। ওরা দেরি করে গিয়েছিলেন, তাই আর নাচতে যাননি। বাগানের একপাশে চেয়ার নিয়ে বসেছিলেন, আর একটু দূরে একটি মেয়ে বসেছিলেন, আরে সুন্দর দেখতে তাকে। একাই বসেছিলেন অবশ্য। একটু চুপ করে থেকে হুইটেল কাকা বলতে শুরু করলেন,
আমরা বসার পর বারবার সে তাকাচ্ছিল আমার মেয়ের দিকে। ওর চোখের দৃষ্টি যেমনই উজ্জ্বল তেমন তীক্ষ্ণ, চোখাচোখি হতেই অস্বস্তি লাগতে লাগল। আমরা বসে বসে বাজনা শুনছিলাম, হঠাৎ নাচতে নাচতে একজন ভদ্রমহিলা আমাদের সামনে এসে হাজির। তাকে ঘিরে আরো কয়েকজন, সকলের মুখেই মুখোশ। ভদ্রমহিলার হাবভাব ও চালচলন দেখে বোঝাই যায় না যে তিনি অত্যন্ত সম্প্রত ঘরের মহিলা। আমায় জিজ্ঞাসা করলেন,
আপনি নাচছেন না কেন? আপনার মেয়ে বা চুপচাপ বসে আছে কেন? মুখোশ পরে নাচতে শুরু করুন। আপনার মেয়ে যদি না নাচে তাহলে আমার মেয়ের সঙ্গে একটু গল্প করুক। ওই যে বসে আছে, বেচারাটা ঘোড়ায় চড়তে গিয়ে পড়ে গিয়ে চোট পেয়েছে, ভালো করে হাঁটতে পারছে না। যাও না বাছা, তুমি ওর সঙ্গে একটু গল্প করো। আপনি আসুন, আমাদের সঙ্গে নাচবেন।
একটা লোক মুখোশটা এগিয়ে দিল আমাকে, আমরা নাচতে লাগলাম। দ্রুত তালে তালে মিষ্টি কেরোটের সুর বাজছিল, নাচ চলছিল তারই তালে তালে। ফাঁকে ফাঁকে কোথাও ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করলাম, আপনাকে তো আগে কখনো দেখিনি, কোথায় থাকেন আপনারা?
অনেক দূরে। এদের সঙ্গে এক জায়গায় যাচ্ছিলাম, উনি ধরে আনলেন, কিন্তু মুশকিল হয়েছে অন্য একটা ব্যাপারে। আমার মেয়েকে দেখলেন তো, ঘোড়ায় চড়তে গিয়ে ও কোমরে চোট পেয়েছে, বলেছি তো সে কথা। আমরা এখান থেকে আজ রাত্রেই চলে যাব, রাতটা দেরাদুনে কাটিয়ে কাল সকালে মুসৌরি, সেখান থেকে নেমে একটি পাহাড়ি গ্রামে দেখতে যাব, সেখানে বিশেষ দরকার। আমার জন্য সকলে অপেক্ষা করছেন, আমায় যেতেই হবে। কিন্তু মুশকিল হয়েছে আমার ওই মেয়েকে নিয়ে, ওর কোমরে ব্যথা, ও তো হেঁটে পাহাড়ি গ্রামে যেতে পারবে না। দেরাদুনে আমাদের এক বন্ধু ছিলেন, খবর পেলাম তিনিও নেই, তাই ভেবে পাচ্ছি না ওকে কোথায় রেখে যাব।
বুঝতে পারলাম, আমাকে উদ্দেশ্য করে কথাটা বলা হলো, মুখ না দেখতে পেলেও ওর ভাব ভাব দেখে বোঝা যায় ভদ্রমহিলা মস্ত ঘরের একজন বউ। আমার খুব ইচ্ছে করছিল ওর মুখটা দেখতে, মেয়ের মুখ দেখেছি তাতেই বোঝা যায় মাকে কেমন দেখতে। ভদ্রমহিলা ওপাশে সরে গিয়ে দুজন ভদ্রলোকের সঙ্গে কথা বলতে শুরু করলেন, আবার চলে এলেন আমার কাছে, বললেন,
আমাদের হাতে বেশি সময় নেই, একটু পরেই বেরাতে হবে, কি করি বলুন তো?
আমার মেয়ে বড় একা, ওর সহবসী হয়ে বোধহয় একজন সঙ্গীত বাজে, ওরা বোধহয় খুব ভালো লাগবে। এইসব কথা ভেবে বললাম, আপনি যতদিন না ফিরে আসছেন ও আমার কাছে থাক না, ফেরার পথে ওকে নিয়ে যাবেন, আমার মেয়েও একজন সঙ্গী পাবে। ভদ্রমহিলা আমার হাত দুটো চেপে ধরে বললেন,
বাঁচালেন আমায়, আপনার কাছে আমি নিশ্চিন্তে রেখে যেতে পারবো, আমার ফিরতে হয়তো মাস দুয়ে দেরি হবে, আপনার কোনো অসুবিধা হবে না তো?
আরে না না, আপনি নিশ্চিন্তে আপনার মেয়েকে রেখে যান। দেখলাম ভদ্রমহিলা উনি ওনার মেয়েকে ডাকলেন,
এস্টেলা এস্টেলা।
মেয়েটি উঠে এলো, ভদ্রমহিলা বললেন,
তুমি এদের কাছে থাকবে, ওই যে ওর মেয়েকে দেখছো ওর সঙ্গে বন্ধু হয়ে থেকো, আমি ফেরার পথে তোমায় নিয়ে যাব।
মেয়েটি ঘাড়ঘাত করে মিষ্টি করে হাসলো, আমার মনে হলো এক মুহূর্তের জন্য ওর যেন চোখ দুটো জ্বলে উঠল। ওকে, আমার দেখার ভুল?
বাবা মাথা নাড়ছিলেন, এস্টেলা নামটি শুনে আমি ভীষণভাবে চমকে উঠেছি। ইতি ভেবে আমি যে ছবিটা টাঙিয়ে রেখেছি আমার ঘরে, তার নিচে ওই এস্টেলাই লেখা আছে, আর শালটাও 1800 কত যেন। মৈতল কাকা চুপ করে কি যেন ভাবছিলেন। গাড়ি দ্রুত ছুটে চলেছে বনের মধ্যে দিয়ে, আগে আমাদেরটা পেছনে কাকার। বাবা হঠাৎ গাড়ি থামালেন, দিদিমণিকে বললেন,
তুমি এক কাজ করো দেখি, উইটেলদের গাড়িটা নিয়ে বাড়ি চলে যাও, ইটি নেমে থাকলে ওকে নিয়ে অনির মামা বাড়ি চলে আসবে, ইটি নেমে না থাকলে অপেক্ষা করবে, মোট কথা ওকে নিয়ে আসতেই হবে, কিছু জিজ্ঞাসা করলে বলবে পিকনিক হচ্ছে অনির মামা বাড়িতে।
গির্জার বদলে আমাদের গাড়ি এগিয়ে চলল আমার মামার বাড়ির দিকে, শিগগির এসে যাবে মনে হতেই আমার বেশ ভালো লাগতে লাগলো। তবে আমি কানে শুনছিলাম, হুইটেল কাকার কথাগুলো যেন গিলছিলাম। শুধু ওই এস্টেলা নামটা আমায় ভয় পাইয়ে দিয়েছিল, ওনকে সান্ত্বনা দিলাম। ও নাম কি একজনেরই? অন্য কারো তো হতে পারে, তাহলে ভয় পাওয়ার কিছুই নেই। আমার মনে হলো এটি এসে গেলেই সব ঝামেলা মিটে যাবে। বাবা জিজ্ঞাসা করলেন,
তারপর তারপর কি হলো?
খাওয়া দাওয়ার পর আমরা এস্টেলাকে নিয়ে বাড়ি ফিরলাম। ফিরতেই বিপত্তি, গাড়ি থেকে এস্টেলাকে নামতে দেখলাম, ও আমাদের সঙ্গে বসার ঘরের দিকেই গেল। ঘরে ঢোকার পর আর ওকে দেখাই পাওয়া যায় না। সারা বাড়ি খোঁজ খোঁজ হলো, কোথাও নেই। পরের মেয়ে দায়িত্বে নিয়ে এসেছি, আমি তো ভাবনা চিন্তায় সারা। আমার মেয়েরও একই অবস্থা, আবার সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু এস্টেলাকে কোথাও পাওয়া গেল না। কি দুর্ভাবনা যে আমাদের রাতটা কেটেছিল তা ভুলতে পারবো না। পরের দিন সকালে ব্রেকফাস্টের পর নিজের ঘরে গিয়ে আমার মেয়ে হই হই করে চিল্লে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে এস্টেলা চুল আঁচড়াচ্ছে। আমরা সকলে গিয়ে সেই ঘরে হাজির হলাম। এস্টেলা বলল, কাল গাড়ি থেকে নেমেও ঘরের মধ্যে নাকি হাঁটতে শুরু করেছিল, তারপর একটা ঘরে ঢুকে শুয়ে পড়েছে, ঘুম ভেঙেছে একটু আগেই, তারপর সে এসেছে। আমার মেয়ে তো এস্টেলাকে জড়িয়ে নাচ্ছিল, আমার বুক থেকে যেন একটা পাষাণের ভার নেমে গেল। আমি নিশ্চিন্ত মনে নিজের ঘরে চলে এলাম। কয়েকদিন পর একটা ব্যাপার আমার চোখে পড়ল, আমার মেয়ের শরীরটা কেমন যেন দুর্বল ও ফ্যাকাসে দেখাচ্ছে, আর প্রায় একটা কমপ্লেন করেও। রাতে ওর ঘরে কে যেন ঘুরে বেড়ায়, ওর বিছানায় উপর উঠে বসে, বুকে একটা ব্যথা অনুভব করে, আর কিছু বুঝতে পারে না, শুধু দুর্বলতা আরো বাড়ে। দিন দিন বাঁচা আমার বিছানার সঙ্গে যেন মিশে যাচ্ছে। ডাক্তারবাবু এলেন, কিন্তু বুঝতে পারলেন না। তিনি আরো কয়েকজনকে ডেকে আনলেন, তাদের মধ্যে একজন এমন কথা বললেন যা শুধু অবিশ্বাস্য নয়, এ যুগে অকল্পনীয় বটে। প্রথমে তো আমি ওর কথায় হেসেই উড়িয়ে দিলাম, পরে যখন দেখলাম মেয়ের অবস্থা আরো খারাপ হয়েছে, তখন ছুটে ওর কাছে গেলাম। উনি এসে রোগীকে দেখে মুখ ভার করলেন, বললেন,
একে তো প্রায় মেরেই ফেলেছেন, আর কিছু কি করা যাবে?
আপনারা ভাবছেন যে আজ হঠাৎ গল্পের মাঝে এসব কি?
একটি বিশেষ সূচনা রয়েছে, তবে আমরা ছোটদের বলতে আসিনি যে তারা গল্প শুনবে না।
ঠিক তাই, আজকের গল্পে যেসব প্রাচীন ইতিহাস বা কুসংস্কারের উল্লেখ আছে তা সম্পূর্ণ কাকতালীয়, বাস্তব জীবনে এর কোনো মিল নেই।
তাই মনের আনন্দে গল্প শুনুন আর শেয়ার করুন দেশে বিদেশের বন্ধুদের সাথে।
আশা করি আমাদের গল্প আপনাদের পছন্দ হবে। তাহলে কি করতে হবে?
সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিতে হবে, যাতে
আমাদের আপলোড করা গল্পগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে।
ধন্যবাদ।
এবার থেকে আপনি আমাদের গল্প শুনতে পাবেন স্পটিফাই, গানা, জিও সেভেন, গুগল পডকাস্টের মতো বিভিন্ন পডকাস্ট প্ল্যাটফর্মগুলিতে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হল দি টিম স্টোরি ওয়ার্ল্ড অফিসিয়াল। ডিসক্রিপশন বক্সে সমস্ত লিংক দেওয়া রইল। অবশ্যই ফেসবুক পেজ এবং স্পটিফাইতে আমাদের ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনার সমর্থন একান্তই আমাদের কাম্য। ধন্যবাদ।
তারপর একটা কাগজে কি সব লিখে আমায় দিয়ে চলে গেল, বললেন,
আপনার মেয়েকে বাঁচানোর ওই একটা উপায় আছে, চেষ্টা করে দেখতে পারেন, যদি পারেন আমায় খবর দেবেন।
উনি চলে যাওয়ার পর সেটি খুলে পড়লাম। অন্য সময় বা অন্য কারোর ব্যাপার হলে আমি হয়তো হেসে এমপি দিতাম, পাগলের পোলাপও ভাবতাম, বলে চিঠিটাকে ছিঁড়ে ফেলেও দিতাম। কিন্তু চোখের সামনে দেখছি মেয়েটি কেমন যেন ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, আরো ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ওর জীবন শক্তি যেন কমে যাচ্ছে। কি বাঁচবে? উনি তো স্পষ্ট বলে গেলেন ওকে বাঁচাবার আর কোনো উপায় নেই। আমি আলাদা করে ডেকে নিয়ে গিয়ে কি সব বললেন, সারা শরীরে নীলচে হয়ে আছে, জোর গলায় বলছে আর কিছু নয়। এই ধরনের কয়েকটা মৃত্যু নাকি আশেপাশের গ্রামে ঘটেছে।
গল্পের অবশিষ্ট অংশ শোনানো হবে গল্পের দ্বিতীয় পর্বে। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে এবং আমাদের চ্যানেলের অন্যান্য গল্পগুলি শুনতে থাকুন। ধন্যবাদ।